আল্লাহর নেক বান্দাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। নিয়মিত মসজিদে যাতায়াতকারী এবং সুন্দর স্বভাবের মানুষ যে ভালো বন্ধু হওয়ার যোগ্য সে কথা বলার অপেক্ষা রাখেন। আলেমদের মতে ভালো বন্ধু একজন মানুষকে সিরাতুল মুস্তাকিমে চলতে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হাদিসে মুমিন ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়া, তাদের খোঁজ খবর নেওয়া এবং পরস্পরের প্রয়োজনে একে অন্যকে সাহায্য করা যথেষ্ট তাগিদ দেওয়া হয়েছে। আর মসজিদকে কেন্দ্র করে এই কাজগুলো করা হলে মুমিন ব্যক্তিদের মধ্যে একটি ভালো সামাজিক বন্ধন গড়ে ওঠে। ইমাম আলী আলাইহিস সালাম নিয়মিত মসজিদে যাতায়াতের আটটি সুফলের কথা উল্লেখ করেছেন, যার প্রথমটি হচ্ছে দিনী ভাই খুঁজে পাওয়া, যিনি মানুষকে ইমানের পথে অবিচল থাকতে সাহায্য করবেন। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়া সম্ভব হলে মানুষ যদি আধ্যাত্মিক দিক দিয়ে এতটা উন্নত নাও হয় যে আল্লাহর ভয়ে খারাপ কাজ ত্যাগ করছে, তাহলে অন্তত বন্ধুরা খারাপ বলবে এই চক্ষু লজ্জার কারণেও মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে। নবী সাদিক আলাইহিসসালাম বলেছেন, মসজিদে যাতায়াতকারী ব্যক্তি তিনটি সুফল নিয়ে মসজিদ থেকে ঘরে ফেরে। এর একটি হচ্ছে সে এমন বন্ধু খুঁজে পায় যে তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা কায়রোর প্রখ্যাত মসজিদ রাস আল হুসাইনের সঙ্গে পরিচিত হব। কায়রো শহরের অন্যতম বৃহৎ মসজিদ হচ্ছে রাস আল হুসাইন মসজিদ, যেটি মিশরবাসীর কাছে মাশহাদে রাস আল হুসাইন আলাইহিসসালাম নামে বেশি পরিচিত। অনেক ঐতিহাসিকের মতে কারবালার হৃদয় বিদারক ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিসসালামের মস্তক মুবারককে বিভিন্ন শহরে ঘুরিয়ে ঘুরিয়ে জনসমক্ষে প্রদর্শন করার নির্দেশ দেয় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তার উদ্দেশ্য ছিল নিজের সেনাবাহিনীর বিজয়কে জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনমনে আতঙ্ক তৈরি করা। এভাবে এক শহর থেকে আরেক শহর ঘুরিয়ে অবশেষে মিশর ও সিরিয়ার মধ্যবর্তী আসকালন শহরে এসে ইমাম হুসাইনের মস্তক মুবারকের প্রদর্শনী শেষ হয়।
আসকালনের গভর্নর ওই মস্তক ওই শহরেই দাফন করেন। পরবর্তীতে ফাতেমীয়রা মিশরের ক্ষমতায় আসার পর ওই মস্তক মুবারককে যথোপযুক্ত সম্মানের সঙ্গে আসকালন থেকে কায়রোয় নিয়ে আসা হয়। এরপর খলিফার দরবারের গণ্যমান্য ব্যক্তি, ওলামা ও সেনাবাহিনীর কর্মকর্তারা মিলে এই মস্তক মুবারক অত্যন্ত সম্মানের সঙ্গে দাফন করেন। দাফনের স্থানটিতে নির্মিত হয় রাস আল হুসাইন মসজিদ। বর্তমানে এখানে ইবাদত বন্দেগীতে মশগুল হওয়ার পাশাপাশি এটি জিয়ারতের জন্য সমবেত হন হাজার হাজার শিয়া ও সুন্নি মুসলমান। ফাতেমীয় খলিফাদের শাসনামল শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন সময়ে এই মসজিদ পুনর্নির্মাণ ও এর প্রসার ঘটানো হয়েছে। মসজিদটির বর্তমান মেহরাব 1303 হিজরিতে সাদা ও লাল পাথর দিয়ে নির্মাণ করা হয়। এই মসজিদের একমাত্র মিনার এটির পশ্চিম প্রান্তে অবস্থিত। রাস আল হুসাইন মসজিদের তিনটি দরজা রয়েছে, যার একটি মসজিদের পশ্চিম দিকে, একটি পূর্ব দিকে এবং তৃতীয়টি মসজিদের ওযুখানার উপর স্থাপিত।
শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে কায়রোর সৈয়দা জৈনাব মসজিদ সম্পর্কে খানিকটা আলোচনা করব। কারবালার হৃদয় বিদারক ঘটনার পর ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন বিবি জৈনাব সালামুল্লাহ আলাইহাকে বন্দী করে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানকার বন্দীদশা শেষ হওয়ার পর বিবি জৈনাব কিছুদিন বেঁচে থাকেননি। কারবালার ময়দানে তিনি যে নৃশংসতা দেখেছিলেন তা সহ্য করা একজন রাজপুত্রের কঠিন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি 62 হিজরিতে আক্রমণ হুসাইন হুসাইন আলাইহিসসালামের শহীদ হওয়ার পরের বছরে ইন্তিকাল করেন। তার পবিত্র কবর কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতান্তর রয়েছে।
কোন কোন ঐতিহাসিক বলেন, সিরিয়া থেকে বিবি জয়নাবকে মদিনায় পাঠিয়ে দেওয়ার পর মদিনার জনগণ ইমাম হুসাইনের জন্য শোক পালন শুরু করেন এবং উমাইয়া শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জনরোষ ফুসে উঠতে থাকে। এ অবস্থায় মদিনার গভর্নর ইয়াজিদের কাছে চিঠি লিখে মদিনার পরিস্থিতি বর্ণনা করে তাকে জানান যে হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা সাধারণ মানুষকে শাসকের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। চিঠির উত্তরে ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেন ওই শহর থেকে বিবি জয়নাবকে বহিষ্কার করতে। এ অবস্থায় হযরত জয়নাব সালামুল্লাহি আলাইহা মদিনা ছেড়ে মিশরে চলে যান। সে সময় মিশর আহলে বাইত প্রেমীদের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিবি জয়নাব মিশরেই বসবাস করতে থাকেন এবং 62 হিজরির রজব মাসে ধুলির ধরা ত্যাগ করেন। এই বর্ণনায় এসেছে আজ যেখানে সৈয়দা জয়নাব মসজিদ অবস্থিত সেখানেই সমাহিত রয়েছেন ইসলামের এই মহিয়সী নারী।
এই মসজিদ নির্মাণ সম্পর্কে ইতিহাসে যে তথ্য পাওয়া যায় তা হল 85 হিজরিতে হযরত জয়নাবের কবরের উপর প্রথম একটি মসজিদ নির্মাণ করা হয়। হিজরি 6 শতাব্দীতে কায়রোর গভর্নর ফখরুদ্দিন জাফরে এই মসজিদ পুনর্নির্মাণ করেন এবং এটির আয়তন বৃদ্ধি করেন। হিজরি 10 শতাব্দীতে তৎকালীন উসমানীয় বাদশাহ সুলতান সালিমের শাসনামলে মিশরের গভর্নর মসজিদটিকে মেরামত করেন। 1174 হিজরিতে সৈয়দা জয়নাব মসজিদটি আরেকবার পুনর্নির্মাণ করেন। মিশরের রাজ দরবারের অন্যতম সম্ভ্রান্ত পারিষদ আব্দুর রহমান কাদফিয়ান 1294 হিজরিতে মোহাম্মদ তৌফিক পাশা মাকামে জয়নাবের খোদাই গম্বুজটিকে মিশরীয় ও ইসলামী মর্মর পাথর দিয়ে ঠেকে দেন। এর 3 বছর পর মসজিদ গম্বুজ ও মিনার আরেকবার পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং 1320 সালে এগুলো নির্মাণ কাজের সমাপ্তি ঘটে।
অবশ্য হযরত জয়নাবের কবর সম্পর্কে 3 ধারণা প্রচলিত রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ মতটি হচ্ছে তাকে বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ শহরতলিতে দাফন করা হয়। আরেকটি মতে তার কবর মিশরের রাজধানী কায়রোর সাইদা জয়নাব মসজিদের ভিতরে অবস্থিত। আর তৃতীয় মতটি হচ্ছে বিবি জয়নাবকে মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এই 3 মতের যেটি সঠিক হোক না কেন তাতে কিছু আসে যায় না। গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামের এই মহিয়সী নারীর নাম মুছে ফেলার ষড়যন্ত্র হলেও তার নাম বরং ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের দিকে দিকে। সিরিয়ায় ইয়াজিদের প্রাসাদে তাকে উদ্দেশ্য করে বিবি জয়নাব বলেছিলেন, আল্লাহর শপথ, তুমি যত চেষ্টাই করো আমাদের নাম ঠিকানা ও আমাদের স্মরণকে বিশ্ববাসীর অন্তর থেকে মুছে ফেলতে পারবে না। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এলো, এবার বিদায়ের পালা। আগামী আসরে আমরা সানাই অবস্থিত জামে আল কাবির মসজিদ নিয়ে আলোচনা করব। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব।
জীবন শৈলী, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার উপায় সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান জীবন শৈলীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা সততা ও সত্যবাদিতা নিয়ে আলোচনা করছিলাম। আসলে সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকাই হল সততা, আর সত্য পথে থেকে সত্য প্রকাশ করাই হল সত্যবাদিতা। আজকের আসরে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মানুষের সুন্দর জীবনের অপরিহার্য উপাদান হচ্ছে সততা ও সত্যবাদিতা। এই সদ্গুণ ব্যক্তির মধ্যে যেমন প্রশান্তি সৃষ্টি করে, তেমনি সমাজ ও রাষ্ট্রকেও কলুষতা মুক্ত করতে সহযোগিতা করে। অবিশ্বাস ও অনাস্থার বেড়াজাল থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে সততা ও সত্যবাদিতা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি সততার অভাব থাকে, তাহলে তা শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় অথবা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়। এছাড়া মিথ্যাচার মানুষকে ভুল ভ্রান্তিতে ফেলে দেয় এবং বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। অনেকেই সত্যবাদিতাকে কেবল একটি নৈতিক বিষয় হিসেবে গণ্য করে থাকে, এ কারণে তারা সামাজিক ক্ষেত্রে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু মনে রাখতে হবে, সত্যবাদিতা হচ্ছে অপর সব ভালো গুণের ভিত্তি এবং মিথ্যাচার হচ্ছে সব খারাপ বৈশিষ্ট্যের জননী।
পারস্পরিক সম্পর্ক যদি মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে তা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে নানা সমস্যা ও সংকটে ফেলে দেয়। আমরা যদি এমন একটি অফিসের কথা কল্পনা করি যেখানে অফিসের প্রধান থেকে শুরু করে সবাই মিথ্যা বলে এবং মিথ্যাচারকে এক ধরনের যোগ্যতা বলে মনে করে, তাহলে কি হতে পারে? ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রথমেই তাদের মানসিক প্রশান্তি হারাবে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস উঠে যাবে, সন্দেহ প্রবণতা বাড়বে, পরবর্তীতে কাজের উপযুক্ত পরিবেশ নষ্ট হবে, স্বজনপ্রীতি বাড়বে ও ঘুষ দুর্নীতির ক্ষেত্র সৃষ্টি হবে, পরনিন্দা ও হিংসা বিদ্বেষ প্রশ্রয় পাবে। এ ধরনের কর্মস্থলে তৎপর ব্যক্তিরা সহকর্মীদের অমঙ্গল দেখে কষ্ট পাওয়ার পরিবর্তে খুশি হবে, নিজেকে বাঁচাতে যে কোনো দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এভাবে একসময় এ ধরনের অফিস থেকে মানবিক ও চারিত্রিক সব গুণাবলী মুছে যায়। অফিসের বড় কর্মকর্তা যদি মিথ্যাবাদী হন, তাহলে মিথ্যাচার অধীনস্থদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ে। মিথ্যাচারের মাধ্যমে পদোন্নতি পাওয়ার ঘটনাও ঘটতে থাকে, আর মিথ্যাবাদীদের উত্থান দেখে অন্যরাও উৎসাহিত হয় এবং একই কাজের মাধ্যমে অন্যরাও তা অর্জনের চেষ্টা চালায়। মস্তিষ্ক ও স্নায়ু বিশেষজ্ঞদের মতে, মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার উপর সততা ও সত্যবাদিতার ব্যাপক প্রভাব রয়েছে। তাদের মতে, যে যত কম মিথ্যা কথা বলবে, সে মানসিক দিক থেকে তত বেশি সুস্থ থাকবে, আর এই মানসিক সুস্থতা তার শারীরিক সুস্থতাও নিশ্চিত করবে। তাদের মতে, প্রতিটি মানুষের সুস্থতার জন্য যেমন ভালো খাবার ও ব্যায়াম প্রয়োজন, তেমনি সত্যবাদিতাও জরুরি। যারা মিথ্যা বলেন না, তাদের টেনশন ও মাথা ব্যথা সহ নানা ধরনের সমস্যা কম হয়। মিথ্যাবাদীকে যেহেতু এক এক সময়ে এক এক মিথ্যা গল্প বানাতে হয়, সে কারণে তার মগজেও এক ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, যা মানসিক দিক থেকে ক্ষতিকর। যে কোনো প্রতিষ্ঠান, পরিবার ও সমাজে যেমন সততা ও সত্যবাদিতা জরুরি, তেমনি রাষ্ট্রীয় ক্ষেত্রেও এটি অপরিহার্য। একটি রাষ্ট্রের সরকার যদি জনগণের সামনে সত্য লুকিয়ে মিথ্যার আশ্রয় নেয়, তাহলে জনগণ ওই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং সরকারের কোনো কথাই তখন আর বিশ্বাস করতে পারে না। এ ধরনের রাষ্ট্রে যে কোনো ছোট সংকট বড় হয়ে দেখা দেয়। গণমাধ্যমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। গণমাধ্যমে একবার মিথ্যা খবর প্রকাশ হলে ওই গণমাধ্যমের উপর থেকে মানুষের আস্থা ও বিশ্বাস উঠে যায়। এ ধরনের পরিবেশে সমাজ ও রাষ্ট্রে ধ্বংসাত্মক গুজব উঠে যায় এবং দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। আসলে সততা ও সত্যবাদিতা মানুষকে সুন্দর, সঠিক ও কল্যাণের পথে পরিচালিত করে। আর যদি এই মহৎ গুণটি না থাকে তবে মানুষ হিংস্র হয়ে ওঠে আর ভেতরে পাপ ও কাজ করে না। যখন তখন যেখানে সেখানে এসব মানুষ অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না, মানবতা লোপ পায়।
সততা ও সত্যবাদিতা না থাকলে মানুষের অন্যান্য গুণও বিকশিত হতে পারে না। সততা ও সত্যবাদিতার অভাবে বিশ্বের অনেক দেশ ও সমাজ নিজের স্বাধীনতা ও স্বকীয়তা হারাচ্ছে। কোনো কোনো সমাজ স্বাভাবিক জীবনযাপনের অযোগ্য হয়ে পড়ছে। মিথ্যাকে আশ্রয় দেওয়ায় ঘুষ দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে প্রবেশ করছে। অসৎ পথে উপার্জনকে মানুষ আর অন্যায় বলে মনে করছে না, অন্যায় অপকর্ম করাকে অধিকার বলে ভাবতে শুরু করছে। এ কারণে কোনো কোনো ক্ষেত্রে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আসলে প্রতিটি মানুষই সুন্দরভাবে বাঁচতে চায়, তবে সুন্দরভাবে বাঁচতে যেসব গুণকে অবশ্যই ধারণ করতে হবে তা হলো সততা ও সত্যবাদিতা। শিশুকালে সততা ও সত্যবাদিতার শিক্ষা পেলে তা বেশি স্থায়ী হয়। এ কারণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে এই গুণটি ধারণ করতে অনুপ্রাণিত করতে হবে আর আমাদের জীবনের প্রাত্যহিক কাজকর্মে এর প্রতিফলন ঘটাতে হবে। এর পাশাপাশি মনে রাখতে হবে, ইহকালে কোনোভাবে মিথ্যা বলে স্বার্থ উদ্ধার করা সম্ভব হলেও পরকালে তা প্রকাশ পাবেই এবং মিথ্যাচারের বিচার হবেই। সেখানে সত্য চাপা থাকবে না, সত্য প্রকাশিত হবেই।
শ্রোতা, সততা ও সত্যবাদিতা সংক্রান্ত আজকের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও জীবনশৈলীর আগামী আসরে। বিসমিল্লাহ রহমান রহিম গ্রান ওরিদুনকো আসসালামু আলাইকুম দ তেহরান দে ইরান দ ইসলামী জম্হুরিয়ত রাগ
وعملوا الصالحات دلوی او مهربان خدای پناما کمو یو بنی آدم تا دیو نعمت خان ورکر او بیای تری بیت واخلو نو خغنا امید او ناشکر شی او کن امت او سوکالی ورکل تکلیف او رست ورکر نو وای چی نور نو زما در بنا و غمون غد شل او قدغس حال که خوشحاله کنی او دیر غاور وی بیاری و دهو کسانو لپار چی در خیل ایمان پرناکی پسختیو او آسانیو که زغم کری او نی کارونی کردی هم بخنشتا او هم دوی عجیب
کیونکی ساعتی
در تهران ردی در مردم سلامون او مازی گرمو پخیر من در جمعه مبارک ورز در چوار لسوا چلورم هجری جمعیس کال در میزان یا تلی در میشتی یو بول سمنیتا در چی در دوزر و پنجی بیشتر میرادی کال در اکتوبر در یه منیتی سرا سمن خوری زاد اولا خوگرنیم او در نن مازی گر پا یو سات اخبار ون کی ستاسی د قربتو ب ویار لرم هله لرم چې طرفه یمې ملتیا وکړي دوستانو په نن نه خبرونه چې به لمړی درته ایران بیا د افغانستان نه ورپسې به د سیمه او نړۍ تازه خبرونه درته وړاندې کړو بیا به درته د سیاسي تفسیر ولرو چې عنوان دی د ترامپ د غزې طرحه یا د اسرائیل لپاره د مانور نقشه نه د شخړې پای همدارنګه د خبرونه په دوام کې به درته بیا په وطن او کډوالۍ خپرونه زموږ همکاران درته وړاندې کړي د نن ورځې وروسته یو څه خپرونې مو هر کله راشه په زړه پورې خپرونه ده چې پکې ستاسې را لیکل شوي غږیز پیغامونه او لیکل شوي پیغامونه ځای پر ځای شوي دي او په ډېر ښه ډول سره چمتو شوي ده. امید لرم چې د نن مازدیګر په یو څه خپرونه کې راټول شوي مطالب ستاسې د علاقې پورې وګرځېږي او تر پایه ملګرتیا وکړي. نو مخکې تر دې چې د خبرونو برخې ته ورشو ورځو یوې لنډې دمې ته بیا بله دمې وروسته د خبرونو سرټکې ته اړتیا لرو. اوس په تهران کې د مازیګر څلور بجې شوې په مخ کې د مهم خبرونو ته په سر کې د مهمو خبرونو سره د ایران دفاع وزیر وایي خلک دي د دښمن د رواني جګړې په اړه هوښیار اوسېږي. د ایران او روسیې ترمنځ د جامع ستراتیژیک مشارکت تړون لازم الاجرا شو. پوتین وایي د فلسطین شخړه د لویدیځو ډیپلوماتیکو لارښوونو سره نه حل کیږي. او سربستان وایي د ناټو غړي د جګړې لپاره چمتووالی نیسي. د ایران د دفاع وزیر امیر جنرال عزیز نصیرالزاده د دښمن د رواني جګړې په اړه د خلکو د هوښیارۍ په ټینګار سره وایي چې موږ باید تل د هیواد دفاع لپاره چمتو وو. که په موږ جګړه تحمیل شي، زموږ د پوځیانو دنده ده چې دفاع به وکړو. نصیرزاده د پنجشنبې په ماښام د ترکیې له سفر وروسته د دې سفر د لاسته راوړنو په اړه وویل، موږ د سرحد امنیت او د سوسیالیستي رژیم لخوا د ټولو سیمه ییزو هیوادونو پر وړاندې د وروستیو ګواښونو او همداراز د سوریې په اړه بحثونه وکړل. هغه د ایران او ترکیې د نظرونو د نږدېوالي په اړه وویل، د دواړو خواوو اشتراکات د اختلافاتو پرتله ډېر دي. نصیرزاده په ځانګړي ډول د امریکا لخوا سیمې ته د راوړل شویو تجهیزاتو په اړه چې ممکن په هیواد او سیمه کې اندېښنې رامنځته کړي وویل، که دوی وړل یعنی ترانسپورټ ولري یا ونه لري، خو د یو پوځي برخې په توګه تل د خپل هیواد دفاع لپاره چمتو یو. هغه زیاته کړه، د هیواد نورې برخې باید د رواني عملیاتو تر اغېز لاندې رانشي. د تحرکات ډېره برخه رواني عملیات دي او دا چې دوامدار تکراروي چې برید به وشي، غواړي ټولنه له ستونزو سره مخامخ کړي. د ایران دفاع وزیر خلکو ته وویل، موږ باید خپل ژوند ته ادامه ورکړو او ټولنه د پرمختګ په لور روانه وساتو. که جګړه په موږ تحمیل شي، د پوځیانو دنده ده چې دفاع وکړي. د ایران د بهرنیو چارو وزارت په یو بیان کې اعلان وکړ چې د ایران اسلامي جمهوریت او روسیې فدراسیون ترمنځ د جامع ستراتیژیک مشارکت تړون چې د 2025 کال د جنوري په 14مه د دواړو هیوادونو د ولسمشرانو لخوا په مسکو کې لاسلیک شوی و، د اکتوبر د 2 نیټې څخه د پنجشنبې په ورځ لازم الاجرا کیږي. د ایران د بهرنیو چارو وزارت زیاته کړې، د دې تړون لاسلیک د دواړو هیوادونو د مشرانو اهداف منعکس کوي تر څو د تهران او مسکو اړیکې په ټولو اړوندو برخو کې د متقابل احترام، ښه ګاونډیتوب او د دواړو ولسونو د لوړو ګټو پر بنسټ ژورې کړي. په بیان کې راغلي، د ایران روسیې جامع ستراتیژیک مشارکت تړون د دواړو هیوادونو د اړیکو په تاریخ کې یو بدلون راوستونکی ټکی دی او د ایران او روسیې د دوستانه اړیکو د کچې د لوړولو زیری ورکوي. دا مهم سند د دواړو هیوادونو د همکارۍ برخه او لومړیتوبونو په ټاکلو سره د ډیپلوماتیک، اقتصادي، سوداګریز، علمي، ټکنالوژیک، انرژي، پانګونې، دفاعي او د متقابلو ګټو د تامین او نړیوالې سولې او امنیت ساتلو لپاره د همغږۍ او همکارۍ لپاره اړین بستر برابروي. د مرسته کوونکو له لوري د بشري مرستو کمېدو له امله له سختو بېوزلۍ سره افغانستان شوی دی. د ناورین نړیوالې ډلې یا ICG په یو راپور کې ویلي چې د امریکا او نورو مرسته کوونکو له افغانستان سره خپلې مرستې کمې کړې دي. یاد بنسټ ادا کړي چې افغانستان سره د امریکا او نورو مرسته کوونکو هېوادونو د بشري مرستو کمېدو له امله د ژور فقر په لوري روان دی. په راپور کې راغلي چې د طالبانو له بې وختنې دورسې هڅه کړې چې د جګړې له جګړې وروسته انزوا او د لویدیځو هېوادونو له لوري وضع شوو بندیزونو له امله ویجاړ شوی افغانستان بېرته راژوندی کړي. اوس د نړیوالې مرسته کوونکو شاتګ زیانمنونکي افغانانو په ځانګړې توګه ښځې او نجونې له سختو ستونزو سره مخامخ کړي دي. د نورې نړیوالې ډلې په خپل راپور کې ویلي چې افغانستان پر اقتصاد د مدیکونو کمېدو موخه باید دا وي څو دغه هېواد بهرنۍ مرستو ته خلاص او ارزان بسای شي. طالبانو تر اوسه د دې راپورټ په اړه څه نه دي ویلي. د پاکستان د بهرنیو چارو وزیر د نیویارک په عمومي غونډه کې د عربي اسلامي هېوادونو د مشرانو او د امریکا ولسمشر ترمنځ د غونډې په اړه ویلي چې د ټرمپ د نازي طرحه زموږ سره هېڅ تړاو نه لري. د پاکستان د بهرنیو چارو وزیر سنافکور محمد اسحاق ډار د جمعې په ورځ په اسلام آباد کې د پارلمان په عامه غونډه کې ویلي چې دغه هېواد د لومړي وزیر شهباز شریف په ګډون اتو عربي اسلامي هېوادونو مشرانو د ټرمپ سره د نیویارک غونډې موخه یوازې د فلسطینیانو د وینې تویدنې بندول او په غزه کې اوربند ټینګول ول. اسحاق ډار د اسرائیلو لخوا د نړیوال سرود کښتیو د نیول کېدو چې د پاکستاني پوپالي سناتور په ګډون په کې یو شمېر پاکستانیان هم شامل دي ویلي چې پاکستان د ځینې هېوادونو سره په اړیکه کې دی ترڅو خپل اهداف ژر تر ژره د اسرائیلو له بندولو آزاد کړي. د پاکستان د بهرنیو چارو وزیر څرګنده کړې چې د غزې د سولې لپاره د عربي اسلامي مشرانو لخوا امریکایي ارتا وړاندې شوي وړاندیزونه مسوده کې بدلون راغلی او د پاکستان لومړي وزیر پرې خبره هغه د اسرائیلو د جنایتونو غندنه وکړه او په فضا کې د سمدستي اوربند اړتیا باندې ټینګار وکړه. د ټرمپ شل مدیز طرحه زموږ سره هېڅ تړاو نه لري. د روسیې ولسمشر ولادیمیر پوتین د لویدیځو آسیایي هیوادونو د مسایلو په اړه ویلي چې د فلسطین او اسرائیلو شخړه د لویدیځو ډیپلوماتیکو لارښوونو په کارولو سره حل کېږي. پوتین تېر ماښامه د روسیې سوچي کې د والدي د نړیوال بحث کلب په 22مه کلنۍ غونډه کې وویل چې مسکو د بندیزونو پر وړاندې تر ټولو لوړ مقام رسېدلی، خو ځینې لا هم هڅه کوي پر روسیې ستراتیژیک مارګ تحمیل کړي، حال دا چې پر مسکو د تنوع کولو اقدامات په بشپړ توګه ناکام دي. هغه د غزې د وژنې د بشري تاریخ یو وحشتناک حقیقت بللی او ویلي که په غزې په اړه د سولې هڅې د دوو هېوادونو د جوړېدو لامل شي، موږ چمتو یو چې د هڅو ملاتړ وکړو. دا یوازینۍ لار ده چې شخړه په پای کې ورسېږي. د سویلي رژیم جنګیر وتکو په څو بریدونو کې د لبنان النبطیه ښار شاوخوا د الټوایر په غونډۍ کې په شدت سره بمباري کړې چې له عملي په سیمه کې سخت چاودنې او اورلګیدنې رامنځته شوې دي. د سویلي رژیم د پوځ د جوازاتو په دوام پرون سهار د دې رژیم یوې بلوټ الوتکې د لبنان په جنوب کې د الخلیلي په سیمه کې یو موټر په خطر کې چې له عملي قوتونو شهیدانه او یو پنځه شوي. د لبنان روغتیا وزارت ویلي دي چې دا برید د قهرمان څخه الخلیلي په لاره وشو چې دوه تنه پکې شهیدانه او یو تن ټپي شوی دی. کوبا بهرنیو چارو وزیر پرون ویلي دي چې د وینزویلا د ساحلي اوبو نږدې امریکایي جنګي الوتکو پروازونه غیر قانوني تجاوز دي او په کرکه یې غندي. نوموړي په خپل ایکس پاڼه کې د دې تحرکاتو احتمالي پایلو خبرداری ورکړی او لیکلي دي چې دا کړنه د سیمې د سولې، امنیت او ثبات لپاره ګواښ دی. هغه د هاوانا د اصولو دریځ یادونه کړې چې د سیمې د آرامۍ ساتلو لپاره دی. هغه ویلي لاتینې امریکا او کارابین باید د پوځي شخړو د کمولو لپاره په کې د وینزویلا دفاع وزیر اوګوم په تلویزیوني وینا کې ویلي وو چې د هېواد هوایي دفاعي سیستمونه له 50 زیاتو نه پېژندل شوو الوتکو کشف کړي چې دا د امریکایي جنګي الوتکو دي او د وینزویلا ساحل ته د لوکزمبورګ لومړي وزیر لوک فریدین د فلسطین د مسلې د ختمېدو لپاره د ډیپلوماتیکو حل لارو د مناسب پټیکاسو ویلي چې د فلسطین هېواد پېژندل د لویدیځې آسیا د سولې د تحقق او بنیامین نتنیاهو ته د جګړې د سمدستي بندولو لپاره روښانه خدمات دی. لوک فریدین د خبریالانو سره په خبرو کې ویلي چې په غزه کې روان وضعیت د منلو وړ نه دی او یې تکړه چې د نیویارک په غونډه کې د فلسطین پېژندل د سولې لپاره د ترتیب شوي لارې برخه ده. د لوکزمبورګ لومړي وزیر د غزې د انساني وضعیت په اړه خپل کړه ویلي دي چې دا وضعیت د منلو وړ نه دی. موږ نشو کولی د دې سیمې د خلکو لوږه وزغمو او موږ ټولو اسرائیلي غواړو چې د دې وضعیت د تحقیقولو څخه کړي. د ناټو منشي مارک روتا یو ځل بیا د روسیې له خوا د اروپایي هېوادونو پر وړاندې د زیاتېدونکو ګواښ خبرداری ورکړی او ټینګار کړی چې موږ ټول په خطر کې یو. هغه د تلویزیوني خبري شبکې سره په مرکه کې د مسکو له خوا د اروپا پر وړاندې ستراتیژیکو کوټو پیشنهاد کړی چې او د روسیې ولسمشر ویلادیمیر پوتین زموږ اصلي دښمن دی او مهاله ګواښ دی. د ناټو سرمنشي زیاته کړې ده چې د روسیې پرمختللې توغندۍ کولی شي د روم، امستردام یا لندن په څېر ښارونه د غږ له سرعت څخه په 15 چنده چټکتیا سره په او د سربستان ولسمشر ویلي دي چې د ناټو هیوادونه دفاعي بودجې د زیاتوالي له امله د دې نظامي سازمان غړي د جګړې لپاره چمتو کړی دي. هغه ویلي د ناټو غړي هیوادونه د دفاعي بودجې د زیاتوالي د شخړو لپاره چمتووالی نه ښکاره. د نوموړي په وینا د ناټو غړو د دفاعي بودجې برخه د کورنۍ تولید تر 5% پورې زیاتوالی د په ډګر کوي چې ټول د جګړې لپاره چمتووالی نه ښکاره. څوک د کوم ارخ سره مخکې د خبرونو په تل اویو سبا شو سوتو نه فرصت کړی. ایبرا میچو یې نه په حال څه څه سي ترامپ د کاسه سبا شو سره هغه په کومه ایسا مو راغلی. دا تهران دی دا ایران اسلامی جمهوریت غږ
سیاسی تبصرات
اسرائیل ورځپاڼې د راپور له مخې د ټرمپ طرحه د غزې د جګړې د پای لپاره روښانه نقشه نه ده بلکې تل ابیب کل د جګړې دوام لپاره فرصت ورکوي. نو بری ورځپاڼې خاراتیس د راپور ورکړی چې د سوینیستي رژیم لومړي وزیر بنیامین نتنیاهو له یوې پیچلې ستونزې سره مخ دی، هغه د نړیوالو فشارونو او د رژیم د داخلي سیاسي او امنیتي ملاحظاتو ترکیب دی چې د ټرمپ د غزې طرحې د خلاصون یوازینۍ لار ده. پس چې د خاراتیس په نقل ویلي دي چې د نتنیاهو د علني ملاتړ سره سره کارپوهان او د هغه نږدې کسان د دې طرحې د ټولو موضوع په بشپړ پلي کولو کې د هغه د پاره شکری او ټینګار کوي چې د دې طرحې ځینې برخې د عملي کولو وړ نه ښکاري او د نتنیاهو لاس ته وخت ځای کولو معمولو لپاره خاصوي. د فارس خبری اژانس په وینا د اوبري ورځپاڼه وایي چې د ټرمپ طرحه د پلي کولو په لاره کې ډېر ناڅرګندتیا لري او د شفافیت نشتوالي سره مخ ده، او همداراز د اندازه کولو وړ موخو نشتوالی چې د نتنیاهو ته اجازه ورکوي د طرحې د پلي کولو سرعت او بلچیر د بیلګې په توګه په طرحه کې راغلی چې دواړو خواوو له خوا د منلو اعلان وروسته به سمدستي جګړه پای ته ورسیږي، ټول بریدونه به ودرول شي او په دواړو ساعتونو کې به ټول اسرائیلي اسیران خوشي شي. خو دا نه دي مشخص شوي چې که حماس دا مداملي نه کړي یا د دې لپاره چې ټول اسیران په لاس کې نه دي یا دا اسیران د مړو د موندلو ستونزه له امله له کوم میکانیزم به په پای کې ونیول شي. سربېره پر دې د ټرمپ طرحه د هغو فلسطیني اسیرانو جوړیت مشخص کړی شي باید کوشش شي. دا موضوع کولی شي د حماس سره د نامتو فلسطیني شخصیتونو د خوشي کولو په اړه جدي اختلافات رامنځته کړي، په داسې حال کې چې نتنیاهو کولی شي دا غوښتنې رد کړي پرته له دې چې په ښکاره توګه د توافق نقص ښکاره شي. خاتیس روښانه کړي چې د دې طرحې له مخې د غزې د حماس مشرانو برخلیک د جګړې وروسته لا هم ناڅرګند دی، ځکه چې د دوی پاتې کېدل د سوله ییز همغږۍ او د وسایلو امنیتی گٹکی د سوینیستی رژیم په کابینه کې مسؤولو سرچینو دی ورځپاڼې ته ویلي چې که نتنیاهو د سیاسي او امنیتي دلایلو له امله ممکنه د جګړې دوام ته ترجیح ورکړي. د تفسیر دوستانو اوس به زموږ همکاران دلته وطن او کډوالي خپرونه وړاندې کړي، له هغې وروسته به ترته هر کله راشه په زړه پورې خپرونه وړاندې شي چې په همدې سره به زموږ د نن مازدیګر یو سطح خپرونه هم پای ته ورسیږي. دا هم تاسو او دا هم زموږ د چمتو شوي خپرونه
د کار لپاره د زیات عاید لپاره
د کار په لټه کې وم او شم مهاجرت وکړم.
وقتی جنگ شد زندگی تو افغانستان خیلی سخت شد، مردم زیادی هر روز کشته میشدند.
چون مهاجری
نمیدانم آینده چی میشه.
وطن
او کډوالی
قدرمن اوریدونکو، وطن او کډوالۍ له یو بل پروګرام سره زفاتی می له خپل محترم همکار
امان الله زمانی
سره ستاسو په خدمت کې حاضر شوم. دوستانو، لکه څنګه چې پوهیږئ، مهاجرت ماشومان نه یوازې له خپلو کورونو بلکې له مورنۍ ژبې او احساساتي امنیت هم جلا کړي. په دې پروګرام کې په ګډه سره څیړو چې څرنګه د جلاوالي غم او د وار مخکې مسؤلیتونو بار او پیټې د کډوالو د راتلون کې نسل لپاره په پټو تاوانونو بدل شوی. په نننی پروګرام کې به په جبري مهاجرت کې د ماشومانو لپاره د خالي ځای په اړه له تاسو سره غږیږو، هیله ده چې تر پایه راسره د ملګرتیا فرصت ولرئ.
دوستانو په یو دوړو ډکه کوڅه کې نه په پیژندل شوي پلازمینه کې بلکې د یوه پردي ښار په څنډه کې یو هلک و چې نوم یې سهراب و. سهراب لس کلن و او داسې سترګې درلودې چې لکه د زاړه کور د ماسپښین لمر یادونه یې ساتلی و. د هغه پلار جمال چې پخوا یو پیاوړی او ملاتړ کوونکی سړی و، اوس په نویو ورکشاپونو کې ډیر متواضع ښکارېده. د هغه ستړیا له لاسي کار نه وه، بلکې د نه پوهېدو له امله وه. د هغه مور فتانه داسې ښځه وه چې د غم په ژبه ښه پوهېده، خو د دوی نوې ځمکې اداري اړتیاوو په ژبه نه پوهېده. سهراب د هغه د مور یوازینۍ هیله وه. د ډاکټر په کلینیک کې هغه کوچنی خو پریکړه کوونکی غږ و چې باید د خپلې مور مبهم دردونه په دقیق طبي کلمو کې بدل کړي. په ښوونځي کې هغه باید زده کړي چې څنګه د ټولګي او تورې تختې ترمنځ د خپل زړه لغت سره توپیر وکړي. په هر ګام کې سهراب ځان د دو نړۍ ترمنس اومد. هغه نړۍ چې هغه پرې خودلې وه او هغه نړۍ چې هغه باید پکې شاعرانه چوپتیا ومومي، خو د هغه شاعري توپ د لویانو د مسؤلیتونو تر فشار لاندې ښخ شوی و. هغه دویمه ژبه زده کوله، خو د دې زده کړې قیمت د هغه د ماشومتوب د یوې برخې له لاسه ورکول و. دا زموږ د کیسې پیل دی.
د سهراب دا تجربه یوازې یوه ادبي کیسه نه ده، دا د ماشومانو پر روحیه باندې د مهاجرت جامع رنځپوهنه ده چې په وروستیو کلونو کې د نړیوالو څیړونکو لخوا په دقت سره لیدل شوې ده. موږ دلته علمي لیدلوری په ژورې تفصیلي کتنې سره یو ځای کوو. لومړی او خورا محسوس اغیزه د رواني روغتیا په حوزه کې ده. مطالعات ښیي چې کډوال ماشومان په ځانګړې توګه هغه کسان چې ناڅاپه بې ځایه شوي دي د داخلي کولو لکه استراب او خپګان او بهرني کولو لکه تیری او د تمرکز نشتوالی د چلند اختلالاتو د پام وړ لوړې کچې شي. دا ځکه چې د دوی د نړۍ امنیتي جوړښت سقوط کړی دی. ماشومان او کوچني ماشومان د دوی په چاپېریال کې د ناڅاپي بدلونونو له امله په دوامداره توګه ګواښ احساس کوي. د امریکا د ماشومانو اکاډمۍ AAP په څرګنده توګه په دې نفوس کې د صدماتو د معاینې اړتیا باندې ټینګار کوي، ځکه چې ډېری داسې نښې نښانې د هغو پیښو مستقیم یا غیر مستقیم تجربې رامنځته کېږي چې د ماشومانو دماغ لا هم په منطقي ډول پروسس کولو توان نه لري. خو یو ډېر نازک ټکی شتون لري چې موږ په کلتور کې لږ ځله په ګوته کېږي. دا مفهوم د مړینې غم سره خورا توپیر لري. په مرګ کې زیان حتمي دی او د غم پروسه پیل کېږي، خو د جلاوالي په غم کې زیان لنډمهاله ځنډول شوی او مشروط دی. ماشوم پوهیږي چې د دوی عزیزان ژوندي دي، خو د سرحدونو ویزې مقرراتو او یا مالي مسلو له امله دوامداره لاسرسي یا اړیکو امکان نه لري. د فعال خو بیرته راګرځېدونکي زیان د حالت خورا ویجاړونکي کیدلی شي. د ماشوم ذهن د دوامداره تمې په حالت کې پاتې دی او نشي کولای په بشپړ ډول نوي چاپېریال سره تطابق ترلاسه کړي، ځکه چې د هغه د هویت او احساساتي اړیکې برخې په بل ځای کې پاتې کیږي. دا هم هغه حالت دی چې ماشوم په نوي کور کې د کور آرامۍ او معنا احساس کولو منطقوي. دا د دې ارتیا لري چې په رښتیا سره په دې نړۍ کې شاعرانه ژوند
عزیزانو د دې رنځپوهنې دویم ستنه د نسلونو ترمنځ کلتوري او ژبني واټن دی. والدین هڅه کوي چې د دوی له تیر هویت او ژبې سره وصل شي، په داسې حال کې چې ماشومان په ځانګړې توګه سهرابیان په چټکۍ سره نوي چاپېریال ته جذب کیږي. دا تشه دوه اړخیزه ده. والدین خپل ماشومان بدلیدونکي ویني او د احساساتي تعلیمي تسلط له لاسه ورکول احساسوي، او ماشومان خپل والدین له نوي نړۍ سره د اړیکو د ټینګولو توان نه لري. دلته د ژباړې له لاسه ورکولو مفهوم پلي کیږي. ماشومان دی چې له ډېر کوچني عمر د والدینو درانه اداري، طبي او ټولنیز مسؤلیتونه په غاړه واخلي. هغه باید د یو بالغ کارمند رول په غاړه واخلي، د کډوالۍ په لور حرکت وکړي، د بیمې فرمې ژباړي، یا خپل والدینو ته پیچلې مالی وضعیت تشریح کړي. دا ځل د هغه ادراکي پرمختګ د ماشومانو په څیر د لوبیا او سپړنې له مرحلې بهر او د لویانو اندېښنې مرحلې ته اړیستل کیږي. دا په مستقیم ډول د هغه وړتیا اغیز کوي چې ملګری پیدا کړي او په خپل نوي چاپېریال کې د ملاتړ شبکه جوړه کړي، ځکه چې د هغه ټوله انرژي د هغه له عمره بهر رول لوبولو کې مصرف کیږي.
عزیزانو، کېدلی شي چې دا د ادغام یا ورګډېدا لپاره تر ټولو لوی فزیکي خنډ د دوهم ژبې زده کړه وي. دا یوازې د نمرو او نمبر په اړه نه ده، دا د بقا یو جوړښتي مسله ده. کله چې دوهمه ژبه یو خنډ وي، درې مهمې برخې خورا زیانمنوي: تعلیم، په نصاب کې د مفاهیمو بشپړه پوهه نشتوالی د اکاډمیک ناکامۍ رامنځته کېدو لامل کیږي، ملګرتیا او ټولنیز یووالی، انزوا یو کس د زیان رسوونکو ډلو د نفوذ یا په کلتوري بلبلې کې د بندېدو احساس کوي، معیاري روغتیا پاملرنې ته لاسرسي، لکه څنګه چې موږ وویل د ناروغۍ نښې نښانې په سمه توګه څرګندولو کې پاتې راتلل کولی شي نه جبرانېدونکي فزیکي یا رواني پایلې ولري، او په نهایت کې د ژبې د وړتیا د نشتوالی د نسلي ویشونو ناوړه دوره پیاوړې کوي، ځکه چې ماشوم په زیاتېدونکي توګه اړ کیږي چې ژباړونکی شي او هیڅکله فرصت نه لري چې په بشپړه ډول په خوندي زده کوونکي ماشوم کې دا ټول زیانونه اندېښنه هم د ژباړې بار او ژبني انزوا موږ بېرته د ژوند اصلي برخې ته راغلو. د دې ټولو ځکني او ستونزو سره مخامخ کېدل موږ باید په یاد ولرو چې که هر څه په دې رجي کې خلاص شي، رواني
عزیزانو، د مهاجر ماشومانو د دوه نړۍ په اړه د دې ژورې بحث په پای کې موږ باید د دې ستونزمن سفر د لمس وړ پایلو ته وګورو. موږ ولیدل چې د جلاوالي غم یوازې د ځای له لاسه ورکول نه دي، دا د احساساتي او کلتوري جلاوالي دوامداره تجربه ده چې ماشوم په خطر کې اچوي. دا ماشومان له سهراب چې د کورنۍ لپاره د مسؤلیت بارې په غاړه اخیستی تر هغو ماشومانو پورې چې د ژباړې په بهیر کې ښکېلي. ډېری وختونه د دو کلتورونو تر منځ ځنډول کېږي، هغه کلتور چې دوی په بشپړ ډول پکې نشي فټ کېدی او یو کلتور چې دوی یې شاته پرېښود. دا ځنډ د رواني اختلالاتو د راڅرګندېدو لپاره اصلي پلیټفارم دی. له اضطراب او خفګان تر دردناکو تجربو څخه ژورو ټپونو ته چې سمدستي او ځانګړې سکرینینګ ته اړتیا لري، موږ نشو کولی د نسل تشه له پامه وغورځوو، هغه تشه چې د دویمې ژبې د ننګونو له امله د معیاري زده کړې او روغتیا سیسټمونو ته د لاسرسي لپاره د والدینو د نتوانۍ له امله لا پسې خرابیږي. کله چې یو ماشوم اړ ایستل کیږي چې د خپلو والدینو نښې یا طبي اړتیاوې ژباړي، د دوی روغتیا او راتلونکی په خطر کې وي. د دې ماشومانو لپاره زموږ مسؤلیت له سرپناه چمتو کولو حق دی. زموږ مسؤلیت دا دی چې یو داسې چاپېریال رامنځته کړو چې دوی پکې د لویانو مسؤلیتونو او غیر رسمي ژباړې لپاره پاک د ودې او زده کړې طبیعي بهیر څخه تیر شي. د دې صدماتو حل کول د دې نسل د ثبات او سولې تجربه کولو لپاره کلیدي ده چې نه یوازې په نوې نړۍ کې بلکې د دوی په خپل شخصي وده کې هم تجربه کړي. دا یو جامع لید ته اړتیا لري چې د مهاجر ماشومانو مچ درد وګوري او حل
کړي. عزتمنو اوریدونکو، د وطن او کډوالۍ تر عنوان لاندې دغه نننی مطلب وخت په همدې ځای کې نو د ټولو مهاجرو کورنیو د سولې او ثبات په هیله ستاسو
او تاسو په لویه او بخښونکي خدای
Osim toga predlažemo i svim korisnicima elektronske telefona da program ide da slušaju i putem aplikacije za slušanje uređaja sve informacije.
هر کلا راشا
د مهربان او لوی پتمن یومن خدای پنامه د تیره رادیو د پښتو خبرونې دار کله راشه د ګلبن خوږو او عزتمن اوریدونکو زموږ سلامونه ومنو، په دې هیله چې روغ جوړ او د خوشحالۍ په جامو به په نننی هر کله راشه پروګرام کې بیا هم زه فاطمی له خپل محترم همکار ستاسو په خدمت کې حاضر شم.
قدمونه مو ولیمو هر کله راشه د اخلاص دیګه په تلوي زمون خلاص نو ډیرو قدمونه اوریدونکو زموږ مستاسو خدمت ډالې ډالې سلامونه وایم او هیله کوم چې زموږ ټول قدرمنه او خوږ ملګري به انشاء الله د سلامتیا په جامو پټ او د خپل هر کله راشه د ګلبن خوندور څخو ته ناست او د خپل خوږو خوږو ملګرو مینناکو خبرو ته به وګ نو په هر کله راشه پروګرام کې د نو ګلانو د شاملېدو لپاره مېرمن فاطمی کتا خوښوي. نو د واتس اپ د ګروپ نمبر شمیر هم د دوی خدمت وړاندې کوو، په دې هیله سره چې د خپلو نورو ملګرو او خپلوانو او دوستانو سره هم شریک کړي. نو دغه شمیره در سره ولیکئ،
وفات ورسهم ده مجمع قدر مناسبه